والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال مبين ضلال كبير. وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير. وقال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة أو كما قال عليه الصلاة والسلام. বন্ধুগণ, ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত সময়ে আপনাদের আজকে জাহান্নাম সম্পর্কে দুটি আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত বলে একটি জিনিস রেখেছেন, যেখানে হিসাব এবং নিকাশ হবে, বান্দার ভালো মন্দের একটা ডায়েরি দেওয়া হবে প্রত্যেকের হাতে। সৌভাগ্যবান যারা তাদের ডান হাতে আসবে এই ডায়েরি, জীবন ডায়েরি। যাদের ডান হাতে হবে তাদের হিসাব নিকাশ অত্যন্ত সহজ হবে, আর যাদের তারা তাদের পরিবারের সকলের কাছে গিয়ে বলবে আমার সৌভাগ্য, আমি কৃতকার্য হয়েছি, আমার ডান হাতে আমল নামা এসেছে, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছি। আর যার ডান হাতে হবে সে মৃত্যুকে ডাকবে, হাই যদি আজকে মৃত্যু হয়ে যেত তাহলে আমার কতই না ভালো হতো। বন্ধুগণ, ইমানের ছয়টি যে রুকন রয়েছে, মূল পিলার রয়েছে, তার মধ্যে কিন্তু একটি শেষ দিবসের উপর ইমান। শেষ বলে যদি কোনো কথা না থাকত তাহলে আপনারা সকালবেলা তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে কেউ বিধি দিয়েছেন? যদি এমনটা হতো যে যাবে আর না যাবে সকলের শেষে বেতন দেওয়া হবে, কেউ বেতন। কিন্তু শেষ বলে একটা কথা আছে, মাসের শেষে হিসাব হবে কে কতদিন উপস্থিত আর অনুপস্থিত। এই জন্যেই যার ঘুম ভেঙেছে আর যার ভাঙে নাই, যার গা ব্যথা যার গা ব্যথা করছে আর যার করে না, সকলেই যার ঘুম বেশি ভাই আমার একটু উঠে নিল। তো শেষ বলে একটা জিনিস রয়েছে, এই শেষ যে ফলাফল ফরিকুন এই জান্নাত ও ফরিকুন চিন্তা, একদল হবে জান্নাতি আর দল হবে এই জাহান্নাম সম্পর্কে আমাদের কিছু নসিহাত রাখা দরকার, আমাদের জানা দরকার এই জাহান্নামটি কি। আল্লাহ রাব্বুল আলামিন যে এই পাপিষ্ঠদের জন্য একটা জেলখানা বানিয়েছেন, পৃথিবীর জেলখানা আপনারা দেখেছেন, যা দেখেন নাই শুনেছেন, কিন্তু মহান রাব্বুল আলামিনের যে শাস্তি দেওয়ার যে জেলখানা, এই জেলখানার বর্ণনা আমাদের কিছু সর্বসময় স্মরণ রাখা উচিত। যেভাবে রাখতেন আমাদের পূর্বপুরুষ সাইফে সালেহ, এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরকালের প্রথম প্রত্যেক কবর কবর দেখলেই তিনি কাঁদতে কাঁদতে তার দুই চক্ষু দিয়ে পানি দিয়ে দায়ে মোবারক দিয়ে নিচে ঝরে পড়ত। উসমান কি রাসুলের কাছ থেকে শোনেন নাই আল্লাহ তার কেউ জান না, অমার কেউ জান না, উসমান কেউ জান না, দশজন জান্নাতের সার্টিফিকেটের প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে তৃতীয় ব্যক্তি কে ছিলেন? ওসমান। যিনজন নূর আইন রাসূলের দুইজন মেয়েকে বিবাহ করার যার সৌভাগ্য হয়েছিল, তারপরে ওই জাহান্নামের কথা, ওই কবরে আজাবের কথা, পরকালের কথা স্মরণ করে কাঁদত। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জাহান্নামের কথা স্মরণ করে যখন এই জাহান্নামের আয়াত কোরআনে যখন তিনি পাঠ করতেন, সপ্তাহের পর সপ্তাহ তিনি রোগী হয়ে থাকতেন, আত্মীয় স্বজন সকলে দাওয়া নিয়ে আসতো, ওষুধ নিয়ে আসতো, দেখত জানত না উমার কিসের রোগী। উনার দেশে জাহান্নামের ভয়াবহ সেই হাওলাত বিভীষিকাতার অবস্থার কথা শুনে পড়ে তিনি যে আজকে বিমান হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তাকেও জানত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস বললেন এক সাহাবী, তার শিব দয়া রাসূলুল্লাহ, আপনি তো বুড়ো হয়ে গেছেন, আপনার চুল পাকা শুরু করেছে, দাড়ি আপনার পেকে গেছে। আল্লাহ রাসূল বললেন, সাইয়াদাত ফিল হুরওয়া আওয়াতহা, সূরা হুদ এবং এর মতো সূরা ওয়াকিয়া, সূরা কি বলে মুলক, যে সমস্ত সূরার মধ্যে জাহান্নামের কথা রয়েছে, এই আলোচনা যখন আমি পড়ি, এই পড়াতেই তো আমি বই হয়ে গেছি, আমি নবী হয়ে আমার বয়স হয়েছে, এই জন্যই আমি বুড়ো হয়ে যাই, বরং সেই জাহান্নামের কঠিন আজাবের কথা, আমার উন্নতের আজাবের কথা, আমার যে একদল পাপিষ্ট যারা আমার কথা মেনে চলবে না, আল্লাহর কথা মেনে চলবে না, তারা এই জাহান্নামের পূর্বে জাহান্নামের কাগজের কথা স্মরণ করে আমার চুল পেকে গেল। যে নবী আগের পিছনের সমস্ত গুনাহ মাফ ছিল, তারপরেও জাহান্নামের কথা স্মরণ করে কাঁদে, চুল পেকে গেছে ভয়। যে জাহান্নামের বর্ণনা বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বুঝাতে গিয়ে বললেন, দেখো যে জাহান্নাম, এই জাহান্নামের যে আগুন পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে, এর টেম্পার বাড়ি দেওয়া হবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্নাহা লাকাফিয়া, এই দুনিয়ার যে একটা আগুনের যে তাপ এটা তো যথেষ্ট। আল্লাহ রাসূল বললেন, না, আরো এর 69 গুণ বাড়িয়ে দেওয়া হবে এই পাপিষ্টদেরকে জ্বালিয়ে দেওয়ার জন্য। এই জাহান্নামের জাহান্নাম যখন কিয়ামতের মাঠে, মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন, যে আমি রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল বলেছেন 70,000 লাগাম পরাই দিয়ে জাহান্নামকে 70,000 লাগাম পরানো হবে। লাগাম বুঝেন তো, তাকে ধরে টানা, আর এক একটা লাগামে 70,000 ফেরেশতা ধরবে, 70,000 লাগাম, আবার এক একটা লাগামে 70,000 ফেরেশতা এই লাগাম পাকড়ে মজবুত করে ধরে জাহান্নামকে কিয়ামতের মাঠে নিয়ে আসবে, জাহান্নাম গর্জন করতে থাকবে। আল্লাহ বলছেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাউন ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, নিয়ে যাওয়া হবে জাহান্নামের পাশে, জাহান্নাম তকবক করবে। তোমরা দেখেছেন পানি যে পুকুরে এরকম লেহান শিকা জাহান্নামের আগুনের তকবক করবে, মানে রাগ, রাগে গুসায় জাহান্নাম যেন তাকারে তহাইয়া ফেলে, যেন 70,000 লাগাম ধরে রাখা, 70,000 ফেরেশতা আবার বন্ধন কত আছে, এতগুলি ফেরেশতা ধরে রাখবে দূরে টান, যে মনে হয় ছাড়া লাগে, দেরি করছে কেন, দেরি হচ্ছে কেন, অফিসের দল আমার প্রভুর যারা আইন প্রমান্য করেছে, আমার আমার আল্লাহর যারা আদেশের নাফরমানি করেছে, যারা এই জাহান্নামের কথা শুনে নাই, আমার এই ভয়ানক আজাবের কথা যারা জানে নাই, শুনে নাও, দুই করা যায় না, তাকে সময়ের জমি না যায়, রাগের জন্য ফুটে পড়বে জাহান্নাম, যদি হার শিকার দেবে মানুষকে ধরতে চাইবে। বন্ধুগণ, আল্লাহ বলছেন তাকে আরো তো মিলে যায়, এই সময় কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, যখন একটা করে দল নিয়ে গিয়ে এত করে দল, দলের দল কি করবে, মানুষকে জাহান্নামে যখন দেওয়া হবে, সালাহুম খাজানাতুহা, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, কুলা ইলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির, যখন এত করে দল জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে এই জাহান্নামের ভয়াবহতার কথা, এই জাহান্নামের কঠিন শাস্তির কথা কেউ তোমাদের কাছে বলে নাই, কোন উপায় নেই, কোন উপায় নেই, দিন যে জাহান্নাম, যখন যখন জাহান্নামীদের কাছে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, ইয়াতাযাক্কারুল ইনসান, ইনসান স্মরণ করবে। ঠিকই তো শুনেছিলাম আহসা থেকে সাইফুদ্দিন সাহেব তো বলেছিল, কোরআনে তো একটু আজাবের কথা শুনেছিলাম, ইয়াতাযাক্কারুল ইনসান, তার নারাহের দেখা আল্লাহ বলবেন সেই দিন স্মরণ করে কোনো কাজ হবে না, আফসুস করে বলবে এই দিনের জন্য যদি আমি কিছু করতাম, যদি কিছু বুঝতাম, যদি কিছু শুনতাম, তাহলে কতটা ভালো হতো। জাহান্নামীরা জাহান্নামী ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে আলমদিয়াকে, কোনভাবে তোমাদের কাছে কেউ আসে নাই, জাহান্নামীর আজাবের কথা বলে নাই, এই শাস্তির কথা তোমাদেরকে কেউ বুঝায় নাই, এখান থেকে বাঁচবার জন্য কি পড়ার সেটা তোমাদের বলে নাই, চিন্তা করে আর নিয়ে সমাদেরকে শোনাই, আর তাদেরকে বলেছিলাম এরা অভ্যস্ত, এরা বুঝে না, আধুনিক যুগে কিছু কিছু জাহান্নাম যারা আমরা দেখি না, তারা আমরা বিশ্বাস করি না। বন্ধুগণ সেই সময় বলবে, আফসোস করবে, বলবে সেই জাহান্নামীদের সামনে বলবে, হারে যদি আমরা শুনতাম, জাহান্নামীরা একে অপরে আলোচনা করবে, বলবে হারে যদি শুনতাম, না চলে এবং যদি বুঝার চেষ্টা করতাম, তাহলে তার কেমন জাহান্নামী স্বীকার করে নিলে, যাহা আমরা এই পাপ গুলি করেছি, আমার বাম হাতে যখন আসবে করে দেখবে, বলবে ওরা কুলাইসানা, বলবে সুরা কাহাপে, দেখেন খুলে সুরা কাহাপে বলবে যে সেদিন ভাইরে এতই আমুল্লামা আল্লাহ রাব্বুল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখেছেন, যে আমুল্লামাতে না একটা ছোট না একটা বড় কিছু ছাড়ে নাই, সব কিছু ইনচার্জ করে রেখেছে, আফসোস করে বলবে হাইরে এ কি না ছোট একটা ছেড়েছে না একটা বড় না গোপনের তাই যে গোপন ওই কাজটা করেছিলাম ওটাও তো ছাড়ে নাই বড়টাও ছাড়ে নাই ছোটটাও ছাড়ে নাই সেই দিন কি বন্ধু বোন কি হবে বলে কয়া যাবে মা আমি হা গেরা কোন একটা ছুটা যাবে না ছোট বড় সব কিছু জীবন দায়িত্ব লেখা আসছে আল্লাহ তাই করে এজন্য আল্লাহ বলবে যেটা করেছিল আমরা ওটা করেছিল করেছি তারা প্রয়োজন বিহীনতা শোক পাইয়া স্থাবিস্তায়ী তারা সকল পাপের কথা নয় করা স্বীকার করে নিবে আল্লাহ বলছেন তা শোক পাইয়া স্থাবিস্তায়ী এই জাহান্নামীদের দুর্ভাগ্য এরা তো কি দুর্দশা পাবে বন্ধুগণ এই জাহান্নাম এই বর্ণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন জাহান্নামের ফেরেশতা জ্বালাও এই আগুন পাঁচ শত বছরে জাহান্নামকে জ্বালানো হল আগুন আকার ধারণ করলো কি লাল যে লাল আগুন এখন আপনারা লাল দেখতে পান ফেরেশতারা বললেন ইয়া আগুনকে জ্বালানো হয়েছে যথেষ্ট গরম হয়েছে বলে কি আকার ধারণ করেছে কালো আরো জ্বালাও আবারও পাঁচশো বছর জ্বালানো হলো ফেরেশতা এসে বললেন হে আমাদের পূর্ব আগুন জ্বালানো হয়েছে যথেষ্ট গরম হয়েছে এর আকার এখন হয়েছে কালো বলে আরো জ্বালাও আরো পাঁচশো বছর আগুনকে জ্বালানো হলো বললেন ফেরেশতা এসে যে এবার সাদা হয়েছে বলে হয়েছে এবার দৃষ্ট জ্বালাইছে কি হবে বিষ্ট জ্বালিয়ে রয়েছে যখন দেখবেন আগুনটা সাদা আর বাইরেছে তখন দেখবেন তার ভিতটা এখন জাহান্নামের আগুনের রং হচ্ছে সাদা এই জাহান্নামের আগুনের মধ্যে যখন ফুলে দেওয়া হল আমাকে কি অবস্থা হবে বলে এখান থেকে বাইরে পালিয়ে যাওয়ার বুদ্ধি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে বুখারী মুসলিমের হাদিস যখন একজন আল্লাহর রাসূলের কাছে এসেছিলেন একটা শব্দ শুনলাম বিকট শব্দ আল্লাহ বললেন হাই তাজিনা মা হাজা তোমরা জানো এই শব্দটা কিসের বললাম আল্লাহ রাসূল আলম তাহলে চরিত্র ছিল, অভ্যাস ছিল, কোনো জিনিস না জানা থাকলে বলতেন যে আল্লাহ আল্লাহ শুধু জানি ভয় কিছু আমরা জানি না, আর আমরা তো মাশা আল্লাহ জানি আর না জানি কিছু একটা বলতেই হবে, আমি জানি আর না জানি এর পক্ষে আমার কোনো দলিল জানা আছে কিনা একটা কিছু বলতে হবে না, তুমি কিছু জানো না। মুরিয়া বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম বলবো ডক্টর মাসলা মাসালের কথা হলে বলতো যে অল্লাহ আছে, আল্লাহ কসম আমি জানি, আল্লাহ কসম আমরা জানি না, এই প্রত্যেক বিভাগে চিঠি পাঠাই যাচ্ছে বন্ধু সাহায্য ক্রমে এটা বয়স ছিল যখনই কিছু জানা না থাকলে বলতো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানা আমরা জানি না। তা আল্লাহ রসুল বললেন 70 বছর আগে জাহান্নামের পাড় থেকে একটা পাথরকে নিক্ষেপ করা হয়েছে, আর 70 বছর পরে আজকে জাহান্নামের সেই তরের কাজ দিয়ে পৌঁছল। বন্ধুগণ কত গভীর, 70 বছর ধরে যদি একটা পাথর শুধু পাড় থেকে তার গভীর শেষ তরের এসে গিয়ে পৌঁছতে লাগে, একটা পাথর ভারী, আর ভারী যদি না হবে তাহলে তো বিকল আগামী শব্দই কেমন হবে হলো, আর কেন মানুষ পর্যন্ত জানতে পারলো তখন তো আসমান যাবে, এখন তো জাহান্নামা শুরু করে কেয়ামতের দিন নিয়ে আসা হবে, জান্নাত জাহান্নাম তো তৈরি আছে, এটা বিশ্বাস করতে হবে। এইটা নিয়ে সবাই ওই যে 70,000 লাগাম করে 70,000 করে 1,00,000 ধরে নিয়ে আসবে, এক ঝুঁকি দিলে কোন দিকে যায় খবর নেই, ঈদের মাঠে ওই ষাট কুরবানি পাঁচে কজন 10 জন ধরে যদি টান দেয় সেটা থামা যায়, ঠিক এই ধরনের সে বলি হান শিখা বলবো ছাড়ো দেই না নিয়ে আসো তাড়াতাড়ি পাকিস্তানের দল দেখে। বন্ধুগণ এত গভীর বদনিয়ার জেলখানাতে বাংলাদেশের মাঝে মধ্যে দিল্লিরা পালিয়ে যায় খবর তো পরে তালা করে, কিন্তু সেখান থেকে পালার কোন সংক্ষিপ্ত আপনাদের বলবো এই আদারের বর্ণনা করতে গিয়ে বললেন যে সবচেয়ে এই জাহান্নামের মধ্যে সহজ আজাদ হবে যে ব্যক্তি তাকে দুইটি আগুনের সিঙ্গেল করে দেবে, জুতাও না স্যান্ডেল, আর তার দুটো ফিতা থাকবে, সে মূল ফিতে পায় কিনা দুইটা, এই পরিবার কারণে তার মাথার মগজগুলি টকদক টকদক করে ফুটতে থাকবে, আর সেই ব্যক্তি মনে করবে যদি কারণ সবচেয়ে কঠিন আজাব হয় তাহলে আরো সেই ব্যক্তি আল্লাহ শুধু বলছেন সে সবচেয়ে সহজ আজাব হবে, সে ব্যক্তি কে জানেন, সে ব্যক্তি কে জানেন না জানেন আবু তালে, যে আবু তালে আল্লাহ রাসূলের ডিফেন্স মন্ত্রীর কাজ করতেন, কিন্তু শেষ পর্যন্ত কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পারে নাই, অর্থাৎ ইসলাম গ্রহণ করতে পারে নাই। এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আবু তালে আপনার সাথে আপনাকে এতই সহযোগিতা করেছেন দিন প্রচারের ব্যাপারে, আপনার ডিফেন্সের কাজ করেছে, আপনি কি কোনো উপকার করতে পারবেন? আল্লাহ রাসূল বললেন যে সবচেয়ে তারই তো সহজ আঘাত হবে তাকে দুইটা জুতো সেন্ডেল করে দেওয়া আগুনে, আর তার মাথার নগদগুলি টকদক টকদক করে ফুটবে, সে মনে করবে সবচেয়ে কঠিন আজার আমারও হচ্ছে, কিন্তু সবচেয়ে সহজ আঘাত হবে এই ব্যক্তি, তাহলে যে সম্পূর্ণই আগুনের মধ্যে ডুবে আছে তার কি অবস্থা হবে? এই আগুন বলবেন যে ঠান্ডা হবে মাঝে মধ্যে খুললাম, আর তাদের ভিড় না আল্লাহ বলছেন যখনই কোনো আজ আবার বাইরে হবে পাওয়া বলবেন চামড়া টামড়া পুরি পুরি মরিতে যাবে, মরে গেলে আসতে হবে না, কেয়ামতে যখন আজাই হয়ে যাবে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, মৃত্যু যে জিনিসটা এটাকে একটা তোমবার শুরুতে নিয়ে আসা হবে, সেটেলে নিয়ে এসে আরাফ জান্নাত আর জাহান্নামের মধ্যে ওখানে জানাতে বলা হয় আরাফ, ওইখানে জমা করে দেওয়া হবে, জান্নাতীরা এত সুখে হয়ে বেরোবে না, আর জাহান্নামীরা এত দুঃখে থাকার পরে বেরোবে, মৃত্যু হবে না, যখন এই চামড়াগুলি পুরে পুরে একটু ইয়ে হয়ে আসবে দুর্বল হয়ে আসবে তখন মোকাবিলা জরুরি মোকাবিলা আগা তখন তার চামড়া চেঞ্জ করে দেওয়া হবে, এটা তার এই দুনিয়া না যে চামড়া আবার নতুন করে সার্জারি করে লাগাবে, অর্ডার শুধু শুধু অর্ডার চেঞ্জ হয়ে যাবে, এই জন্য কাফের যারা তাদের সত্যের গল শুধু চামড়াটাই মোটা করা হবে, কেন জাহান্নামে পেট বলবে না বলবে কাকুরহালি জাহান্নামীদেরকে দিয়ে যখন জান্নাত আল্লাহ করছেন জাহান্নাম করার জন্য পেটে ঘুরবে না, কারণ জাহান্নাম করেছি সাতটি আর জান্নাত হচ্ছে আটটি, এই জাহান্নামের পেয়ে ব্যক্তি হবে না, সেগুলো আমার পেট ঘোরাতে হবে। হালমুল মসজিদ এটা পূর্ণ হালমুল মসজিদ, আর আছে আর আছে আরো দাও। আল্লাহ শেষ পর্যন্ত তার পা দিকে আছে, আল্লাহ রব তার পা দিলেন জাহান্নামে, জাহান্নাম বলবে হয়েছে আল্লাহ, আর দরকার নেই হয়েছে আমার পেট বলছে। বন্ধুদের এই জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন খিজুরের অর্ধেক খেজুর দান করে দেবেন আল্লাহর পথে, ওই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে বান্দা কিচ্ছু নয় আপনার, তাহলে অর্ধেক খেজুর আল্লাহর পথে দান করে দাও, যাতে বলবে জাহান্নাম থেকে তুমি বাঁচতে পারো। বন্ধুজন আজকে আমরা এই জাহান্নামের কথা কিন্তু বলি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদতেন, হাসন নাসরের কথা শুনে কবরের আজাব জাহান্নামের শাস্তির কথা, আল্লাহ রাসূল ভয়ে ঢুকে জিজ্ঞেস করলেন আয়েশা কি হয়েছে, কিছু হয়েছে কি, না কিছু হয়নি, কেন কাঁদতেছে, বলে আপনি যে রাসূল, আমি তো আপনি তো আমার স্বামী, কেমতের দিন ওই বিভীষিক অবস্থায় কঠিন অবস্থায় কি আপনি আমাকে স্মরণ করতে পারবেন, পারবেন কিনা, বলে না। তাহলে যারা ওয়াদা করে যে আমরা আপনাদেরকে পার করে নিয়ে যাবো তাদের অবস্থাটা কি হবে, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের কাছে যাবে মানুষ ছুটে বলে আমি পারবো না, সুপারিশ করে আমাদের জন্য পারবো না, নূহের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈশার কাছে যাবে, শেষ পর্যন্ত আমাদের পীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তিনি সেজদায় পড়ে যাবেন আরশের নিচে, তারপরে আল্লাহ তা বলবেন উঠাও, উঠে কি চাও, চাও দেওয়া হবে, সুপারিশ করেন সুপারিশ করেন দেওয়া হবে, এরপরে হিসাব নিকাশ হবে। তো বন্ধুগণ জাহান্নামের কথা আপনাদের বলছিলাম যে এই জাহান্নাম, এই কঠিন জাহান্নামের আজাবের কথা আর একটা হাদিস বলে আমি শেষ করব, জান্নাতের জাহান্নামের সুখ বিভাতি কি জিনিস, শান্তি কি জিনিস, ভোগ কি জিনিস, পেট ধরে খাওয়া কি জিনিস, ভালো কাপড় চুপড়ে পাওয়া কি জিনিস, ছেলে মেয়েকে নিয়ে আনন্দ করা কি জিনিস, অর্থাৎ শান্তি সুখগুলি পৃথিবীতে বিন্দু পরিবারে একটা সেকেন্ডের জন্য কোনদিন সে তার জিন্দগিতে এই উপায় নাই, কিন্তু আল্লাহর কাজ করেছে জান্নাতে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকে দিয়েছে। বিয়ে বাড়ি করে কাউকে হাদিস আমি ভাইকে শোনাচ্ছিলাম, আল্লাহ বলবেন হালমাররা আলাইকা বাউস, তুমি কোনদিন অকল্যাণ দেখেছিলে, দুঃখ কি তুমি বুঝেছিলে, বলবে লা, একটা সেকেন্ডের জন্য সব দুঃখের কথা বলে যাবে, বলেন তাকে কি করবে, ঢুকে দিয়ে বাইর করবে, বলবে কোনদিন কষ্ট কি জানতে, দুঃখ কি জানতে, বলবে না, আমি সারা জিন্দগি শুধু তোমার নিয়ামতের সাগরে ডুবেছি, আমি এই কোনদিন দুঃখ কিন্তু জানি না, আবার এই পৃথিবীর সবচেয়ে যে ভোগগুলা গাড়ি নারী দায়ী টাকা পয়সা জীবনে যা চাইছে, জিন্দগিতে বিন্দু পরিবারের সময় এক মুহূর্তের জন্য দুঃখ কি জিনিস, অশান্তি কি জিনিস, টেনশন কি জিনিস, সে জানে নাই, তাকে বলবে জাহান্নামে ঢুকে যাবে, একটা চুলন চুলন দাঁড়িয়েছেন, একটা চুলানি দিয়ে বাই করবে, বলবে হালমাররা আলাইকা খাইর, হে আমার বান্দা, তুমি কি তোমার জিন্দগিতে কোনদিন শান্তি কি জিনিস তুমি জানছিলে না, আমার জিন্দগিতে মুহূর্তের জন্য আমি শান্তি কি জিনিস না আমার জিনিস আমি দেখি না, ইয়া প্রভু, হে আমার বাপ, আল্লাহ বলবেন অন্য একটা হালতে আল্লাহ বলবেন একজন জাহান্নামীকে দেখে বাইকে বললেন যে জাহান্নামের আজাব থেকে যদি তোমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য যদি বলা হয় যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু দিয়ে এই জান্নাত জাহান্নাম থেকে আমি পরিত্রাণ পাবো, এটা যদি তোমাকে বলা হয় কি করবে তুমি, তাই করবে। আবারও বলছি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত আছে সব কিছু দিয়ে এই জাহান্নাম থেকে যদি তুমি রেহাই পাওয়ার তোমার কোন সুযোগ হয় এই সুযোগ কি গ্রহণ করবে, অবশ্যই গ্রহণ করবো, আরো আল্লাহ বলবেন হ্যাঁ কালিমাত, এই উপায় তোমার নাই, এখান থেকে বাইরে হওয়ার কোন তোমার উপায় নেই, এখানেই তোমাকে চলতে হবে, তোমার কাছে দুনিয়ার সমস্ত প্রাচীর যে দুনিয়া এবং দুনিয়ার কিচ্ছু তোমার কাছে চাই নাই, তোমার কাছে সব অল্প একটা খুব সহজ জিনিস পেয়েছিলাম সে জিনিসটা তুমি তো করো নাই, সেটা হলে তুমি আমার সঙ্গে শিরিক করবে, শিরিক না করাতেও সহজ কাজ, দুনিয়া এবং দুনিয়া সবকিছু জমা করা কঠিন কাজ না, তিনশো রিয়াল বেতন জমা করতেই কত কষ্ট। এই সৌদি আরবের মরুভূমির ধূপের মধ্যে রৌদ্রের মধ্যে একের পর একটা প্রয়াত ধান ধরছে, যারা বাইরে কাজ করেন তারা হয়তো বুঝে না বন্ধুগণ। এই জন্যে এই জাহান্নাম বড় কঠিন, এই জাহান্নামে এর থেকে বাইরে হওয়া বড় কঠিন। এই জন্যে সাহাবা ইকরাম তার জাহান্নামের কথা স্মরণ করে, উমার যদি এই জাহান্নামের কথা স্মরণ করে অসুস্থ হয়ে যায় আর আমরা এর ওয়াজ শুনেও আমরা পাপেই যদি লিপ্ত থাকি তাহলে কি আছে। এজন্য বন্ধুগণ আপনাদেরকে স্মরণ করতে চাই এই কঠিন ভয়াবহ জাহান্নামের কথা আমাদেরকে স্মরণ করে, কারণ এই আর যদি আখেরাত বিশ্বাস না করেন তাহলে তার আমাদের বাকিগুলো করার প্রয়োজন নেই, কারণ এটা না বিশ্বাস করতে মতো পান না কাকে বিশ্বাস করতে জাহান্নাম আন্নার হাক্কুন ওয়াল জান্নাত হাক্কুন, এটা ইমানের অঙ্গ, ইমান আমার জান্নাত হক জাহান্নাম হক, এই শাস্তি হক আমাকে পুরাবে, অগ্রহণের ক্ষমতা রয়েছে। এজন্যে আসুন এই জাহান্নামের আল্লাহর রসুল বলছেন এই জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে শাহওয়াত দিয়ে, সপ্তম নার বিল শাহওয়াত, এই জাহান্নামকে ঘিরে দেওয়া হয়েছে শাহওয়াত, মানে মনে যা চাই তাই করে, এটা মানে পরিবৃত্ত বলে বাংলায়, এই শাহওয়াত দিয়ে মনের প্রয়োজনা মনের যা চাই সবকিছু এটাই দিয়ে জাহান্নামকে ঘিরে দেওয়া, ভালো করে বুঝুন আপনারা, এই মনে করেন জাহান্নাম ঘিরে দেওয়া হয়েছে শাহওয়াত দিয়ে, মনে যা চাই তাই দিয়ে, মনে চায় টেলিভিশন দেখতে, ব্লু ফিল্ম দেখতে, মনে চায় অন্যের প্রাণ নাই করতে, মনে চায় হারাম খেতে, মনে চায় চুরি করতে, মনে চায় একজনের গিবাদ করতে, মনে চায় একজনের ঝগড়া লাগাই দেওয়ার জন্য, আর মনে চায় একজনকে কাজ মুস্ত করতে, এগুলি সব মনের চাওয়া জিনিস ঠিক না, এগুলি বলা হয় শাহওয়াত। মনে চায় জেনা করতে, মনে চায় চোখের জেনা, মনে চায় চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, পেটের জেনা, সবকিছু জেনা করতে ইচ্ছা করে, ব্যবচার করতে ইচ্ছা করে, এইটা মনে করেন ঘেরা আছে। একটা যখন করলেন দরদাজ খুলে গেল, একটু আগে গেল, আর একটা করলে আর একটা গেল, আর একটা আর একটা, শেষ পর্যন্ত তার পর্দা থাকবে জাহান্নামের একেবারে গোয়ার নিকটে গিয়ে পৌঁছে যাবে। এই জন্যে জাহান্নামীর আল্লাহ তাকে বলবে, জাহান্নামে যাওয়ার আগে তো কৃষ্ণা লেগে যাবে, সূর্যের অর্ধাটা উপরে না ব্যাকমাল উপরে, তা বলবে আল্লাহ আমাদেরকে পানি খাওয়া, জাহান্নামীদেরকে আল্লাহ করে বলেন জাহান্নামের পাড়ে পাড় বুঝেন তো কিনারায় নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখবে জাহান্নামের আগে এত রিহান শিখা মনে হবে দূর থেকে যে মনে হওয়ারাই পান, রোদ্র যখন খুব চোখর রোদ্র তখন তখন রোদের মধ্যে দূর থেকে আয়তে চলে দেখবেন পানি মনে হয়, যেটাকে আলিতে সারা মূর্ছিত বলে বাংলায় মনে করবে যে পানি মনে হয়, যেভাবে হাজারা হাজারা হ্যাঁ রোদ্র মনে হয় যে দোয়া দেবে পেয়েছেন সফা না হওয়া ওইভাবেই তো যেমন হয়ই যেমন হয় পানি, ওখানে যেমন তো মনে সাফার পানি সাফায় যার মতো মরবার মারবার পানি, তখন সবাই পানি তৃষ্ণায় মরে যাবে ঝাঁপ দিয়ে পড়েছে পড়েই তার অবস্থা, এরপরে আরো কৃষ্ণা দিয়ে যাবে না জাহান্নামে তারা যার কাছে আপিল করবে আমাদের জন্য আমাদের একটু পানি খাওয়া যায়, পাঁচশো বছর কাঁদার পরে বলবান তোমাকে তো এখনো কোনো উত্তর হবে দাঁড়াও, আবার কান্দে 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 একটু পানি খাওয়া আমাদেরকে, আমাদের কি দেওয়া লেগেছে, তখন তাদের কি আমাদের ব্যাকুম ফল দেওয়া হবে, এই যাক্কুম যখন ফল খাবে এমন একই ফল না যখন খিবার জ্বালাই তথা সরার মানে নাকি, এই জন্য দেখুন গরিবরা ডাক্তিন থেকে ওই পচা নিয়েও খাই, আপনাকে আশ্চর্য লাগবে তার অসুখ হবে না, বন্ধুদের যাক্কুম ফল খেয়ে নিবে না যাবে ভিতরে না আসবে বাইরে কোনো বুঝবে না, মেহমানদারি গরম তাই তখন তো খেয়ে আঁকে গেছে আল্লাহ পাই নাও এটাকে ভিতরে দিয়ে তখন দেওয়া হবে, ওই জাহান্নামীদের পুরা পুরি পুরি যে একটা ড্রেন দিয়ে বয়ে যাবে কি পুর আর রক্ত গরম এতই গরম, ওটা যখনই খাওয়া হবে আজকে আছে যে ওপর ফুটটা এখানে চলে আসবে আর নিশ্চয় এখানে চলে যাবে, আর ওই যাত্রা কর্মী পেতে গিয়ে সমস্ত কেটে কুটে সমস্ত পাইখানে রাস্তা দিয়ে সব নারী ঘুরে বাইরে বলে বলে নাউজুবিল্লাহ, আবার বের হয়ে গেল আবার শুরু হয়ে গেল আবার শরীর ঠিক হয়ে গেল বলি এখান থেকে সে ওই যে মৃত্যু বেড়াইতে দেওয়া হয়েছে মরণ নাই, তাহলে বন্ধুগণ এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কি আমরা কিছু করতেছি? সংক্ষেপে বলবো জাহান্নামে যাওয়ার যে কারণগুলি, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর সঙ্গে শিরক করা। কারণ কাউকে আপনারা শুনছেন হয়তো আমার শিরক বিল্লাহ কথা ধারণা মারাই গেল জানা বাবা আমার শিরক করলে আর এখনো রেখাই তোমার আকেও যদি মারা যায় হ্যাঁ তোরা যদি করে আমার করে। দ্বিতীয় পর্যায়ে হলো কি আল্লাহর সঙ্গে কুফরি করা কাফের দ্বারা, শিরক করলে শিরককে করে মুসলমান শিরক করে জাহান্নামে যাবে আর কাফের করে কুফরি। কুফুরের অনেক ভাগ আছে আমি আজকে যদি যাচ্ছি না সংক্ষেপে আপনাদের বলবো, কাফের দ্বারা একটু স্থায়ী জাহান্নামে এদের কোনো অধিকার নিকাশ হবে না। এরপরে যেটা আছে বড় কারণের মধ্যে বাবা মার সঙ্গে অপকূল হওয়া যায়, পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার, কারণ আল্লাহ আল্লাহ রাসূলের হাতের পরে প্রতিটি মুসলমানের উপরে দশটা হক রয়েছে, দশ শ্রেণীর হক রয়েছে, আল্লাহর হক রাসূলের হক এরপরে হক হচ্ছে পিতা মাতা। যেই মার পায়ের নিচে যান মার, যেই পিতা মাতা অসন্তোষ থাকলে আল্লাহ অসন্তুষ্ট, বাবা মা সন্তুষ্ট থাকলে হ্যাঁ তাদের দিনই কোনো শরীয়তে কোনো কারণ হতে হবে দুনিয়ার কারণে। বাবাকে এক জায়গায় বিয়ে দিতে ডিমান দিয়ে আর আপনি সেখানে করবেন না, ডিমান্ড নেবেন না, আমি এক গরিবের নিয়ে বিয়ে করবো আমি ডিমান্ড রাখবো এখন আপনার সঙ্গে সম্পর্কের জন্য, এটা তো কারণ হলে তাহলে এটা তো দুনিয়াবি কারণ হয়ে যাবে, বোঝার চেষ্টা করা। এই ধরনের কোন কারণে বাবা মার যদি আপনি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তার অর্ধমাত করে কোনো আবল আল্লাহ কাছে এজন্য বন্ধুদের বাবা মার ব্যাপারটা আপনার খেয়াল রাখবেন, প্রয়োজন হয়তো অনেক আলোচনা করবো আলোচনা করবো। এরপরে যেটা আসে সেটা হল ইয়াতিমদের মাল ধরা। বাংলাদেশের অবস্থা আপনারা কি জানি না, আমি নীলফামারীতে একটা ইয়াতিমখানায় কিছুদিন কাজ করেছিলাম, একটা সংস্থা আরবি সংস্থার মাধ্যমে, এমন কোনো ইয়াতিম নাই যে ইয়াতিমের দুঃখের কথা শুনে কান্না হবে, সবগুলোই তারাই নিয়ে চলে গেছে। আরে দাদা বলছে এক ছাত্র সাক্ষাৎ কারণে দাদা বলছে আমার তাই মরে গেছে এগুলি নিয়ে আমি কি করবো, আমার তাই বুঝলেন মানে আমার ছেলেটা চলে গেছে এগুলি আমি কি করবো, ভাগাই যায় অন্য ছেলেদেরকে তার নেতৃত্বে ভাগাই যায় বাড়ি থেকে হুম করে তোমরা কাম করতে আর তাদেরকে বাড়ি থেকে তাই করে হচ্ছে আকাশে তাই কোথায় তারা আশ্রয় নিয়ে তাদের জিনিস পাবে। এই জন্যে প্রত্যেকটা দেই আছে আমি এখন তার সংক্ষিপ্ত আপনাদের বলতেছি, কারণ আল্লাহ বলছেন যে কি আয়তা হাতে স্যার ওই ইয়াকুল নার যারা ইয়াতিমের মাল ভক্ষণ করবে তারা যেন আগ্রহ কি করলো পেটের মধ্যে আল্লাহ ফিলহাল। এরপরে যেটা আসে সেটা হলো কি সুদ হওয়া, সুদ হওয়া, কারণ সুদের ব্যাপারে আপনার বর্ণনা আদায় একটা হাজ যথেষ্ট যে সুদের প্রত্যেকটা দরবারে প্রত্যেক পাপে সবচেয়ে যেটা নিম্ন সেটা হলো আপন মায়ের সঙ্গে তাহলে বইটা কত বড়। আজকে যেই সুদ আমাদের দেশে এমনভাবে ছড়াই গেছে যার আর এরপরে এটা ঘুষ খাওয়া, কারণ আল্লাহ শুধু তার রাস ওই মোটা শিখলাম নতুন মাস, হ্যাঁ যে ঘুষ খাবে আর যে দিবে অন্যায়ের জন্যে যেগুলো তাকে ঘুষ দিবে দুজনেই জাহান নামে, জাহান নামে যাওয়ার একটা কারণ দিলাম দুজন আপনি মনে রাখতে হবে যে জাহান নামে যাওয়ার কারণগুলি দুই ভাগে বিভক্ত, একটা হলো যে চলে গেলে আর দায়ের হতে পারবে আর কিছু জাহান নামে যাওয়ার কারণ আছে, যদি চলে গেলে চিত্ত খেতে যে খেতে একদিন দায়ী হতে পারবে, তো যেগুলি করলে ঢুকে আর দায় হতে পারবে না তার মধ্যে হলো শিখ পুকুরি মুনাফিকি, মুনাফিকি বলতে যেটা এই তো কাজ মানে বাইরে বলে আমি মমিন মুসলমান ভিতরে হলে মুনাফিক, কিন্তু মিথ্যা বলা একটা মুনাফিক আলম এটা হলো এই মুনাফিকি না এটা ছোট মুনাফিক। এই জন্য মনে রাখবেন এই সমস্ত পাপ যদি বড় পাপ তোবা করে যদি মারা যায় হ্যাঁ তাহলে সেই কারণে কোনদিন দায়িত্ব হবে, আর যেগুলি বলতেছি সুদ খাওয়া ঘুষ খাওয়া বা জেনা করা এগুলি হল বড় বড় পাপ। এই জন্য আপনাদের সংক্ষিপ্ত শুধু বলবো যে ধরনের দু পাপ এখন উল্লেখ করার সময় আমার নেই, আপনাদের এটুকুই বলবো বন্ধুজন আসেন সে জাহান্নামের কথা স্মরণ করে সে জাহান্নামকে আমরা ঘুরে না যাই এবং কি কি কারণে মানুষ জাহান্নামে যায় এই কারণগুলি আমরা তালাশ করি আর কি কি করলে ওই জাহান্নাম যেখানে একটা গুরুত্বের জন্য দুনিয়ার সমস্ত আপনি অশান্তির কথা ভুলে যাবেন। জান্নাতে বর্ণনা দেওয়ার আর একটা সময় নেই আমার। আল্লাহ রাসূল একটুকু আপনাদের বলবো, আল্লাহ রাসূল বলছেন জান্নাতের একটা তা সমান জায়গা এই পৃথিবী এবং পৃথিবীর যা আছে সব বিক্রি করলেও তার দাম হবে না। জান্নাতের যে হুল দেওয়া হবে, এখানে যে স্ত্রী দেওয়া হবে পবিত্র, হ্যাঁ, তাদের একটা অন্যার দাম পৃথিবীর সমস্ত কিছু বিক্রি করলে হবে না। আল্লাহ আল্লাহ রাসূল বললেন আকবির না আন বিনা এই জান্নাত ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের একটি বর্ণ আমাদেরকে জন্য ঘরবাড়িগুলি কেন? আল্লাহ রাসূল বললেন একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে চাঁদের, এর কংক্রিটগুলি মানে কি করে এটাকে খোয়া, এই খোয়াগুলি হবে নীল মতি হীরা হত্যা আর ই হবে ওই যে সিমেন্ট বালি যেটা, এটা হবে নিষ্কাম্বার, নিষ্কাম্বার যে তৈরি হবে, এখানে না মাথা ব্যথা, না কোনো কষ্ট, না কিছু সুখ, আর শান্তি, আর শান্তি, এখানে কোনো দুঃখ নেই। বন্ধুদের এই দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু সুখ করলে, চোখে কিছু দেখে, কান দিয়ে শুনে, মুখ দিয়ে কিছু বলে, কিছু হারাম করে, আপনার কেমতের দিলদিগির সুখকে চিরস্থায়ী ঠিক সুখকে আপনি ভুলে গেলেন, আর ওই জাহান্নামের কথাও আপনি ভুলে গেলেন, তাহলে আপনি একজন বিবেকবান মানুষ কোনোদিনই সে কষ্টকে সে বেছে নিতে পারে না। এই জন্য আসুন সংক্ষেপে আপনার একটুকুই বলবো বন্ধুগণ, সে জাহান্নামের কথা আমরা স্মরণ করি, সে জাহান্নামকে ভয় করি, কাজে আল্লাহর কাছে এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুন মাত্র দুটো জিনিসে বুঝিয়ে দিতে পারে, বুঝিয়ে দিতে পারে, একটা হলো কি আল্লাহর ভয় দিতে পারে, আপনার এই চোখের পানি আল্লাহর ভয়ে, এই পানি আল্লাহ হেফাজত করে রাখবে, এই পানি একমাত্র ওই আগুনকে নিভিয়ে দিতে পারে, অন্য আর কিছু নিভাতে পারে না। আল্লাহর ভয়ে কাঁদুন, জাহান্নামের ভয়ে কাঁদুন। এই জন্য বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জাহান্নাম, আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিন নার, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মা তাকাররু ইলাইহা, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে আমি আশ্রয় করছি, পানা করছি, ওয়া মা তাকাররু ইলাইহা, আর যে সমস্ত কাজ জাহান্নামের দিকে নিয়ে যায় তো সমস্ত কাজ থেকে তোমার কাছে পান, বলি শিরিক কুফরি মুনাফিকি নামাজ ছাড়া ইত্যাদি ইত্যাদি সমস্ত যত পাপের কাজ এগুলো জাহান্নামের দিকে আমার শুরু হয়ে গেলে, এই জন্য দোয়া করি আল্লাহ পরমিশ করি আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মা তাকাররু ইলাইহা। আল্লাহ রাসূল সবসময় জাহান্নামের সকাল সন্ধ্যা পড়তেন না, আল্লাহ নামাজের নামে না, ফজর নামাজের পরে, মাগরিবের পরে, তিনি কি জাহান্নামে যাবেন যে জন্য জাহান্নাম থেকে পালা মানছে, তার বান্ধব তার উন্নতি শিক্ষা দিয়ে দেবেন। এই জন্য বলতে বিশেষ করে ওয়াইল মুসাল্লিম নামাজিদের জন্য সবচেয়ে বড় আজাব ওয়াই জাহান্নাম, যে জাহান্নাম থেকে অন্যান্য জাহান্নাম দেবে সত্য ব্যাপার আমাকে, আল্লাহ ওয়াই জাহান্নামের তার জন্য আমাদেরকে না লাগে। আর এইখানে যাবে নামাজিরা যারা নামাজ ঠিক মতো পড়ে না, মানুষ দেখানো পড়ে, মাঝে মাঝে পারে, মাঝে মাঝে পড়ে না, তার জন্য তার নামাজের আলোচনাও শুনেছেন। বন্ধুজন আপনাদের এইটুকু আসুন আমরা জান্নাতের কাজ করি, জাহান্নামের কাজ থেকে দূরত থাকি, এই দুনিয়া অল্প কষ্ট করি, অল্প শান্তি ভোগ করে আমরা জান্নাতের সেই অনন্তকালের শান্তিকে যেন আমরা না ভুলে যাই। আর এই দুনিয়ায় কিছু ক্ষতি করতে গিয়ে ওই দুনিয়ার চিরস্থায়ী জাহান্নামের সে আজাব করে আমাদের থাকতে না দিতে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমিন, আল্লাহ আপনি আমাদের জান্নাতে যাওয়ার যে সমস্ত কাজ সেগুলি করার তৌফিক দান করেন। আল্লাহ আমিন, আল্লাহ তোমার এই জাহান্নাম থেকে ভয় করা আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ এই জাহান্নামে যে সমস্ত কাজ নিয়ে যায় এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে রাখো, এগুলিকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ আমিন, আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরু রাব্বানা ওয়া আতুবু, ইন্নাহু গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মধ্যে একটা শর্তুল হাক্কুল ইবাদ, বান্দার যদি হাতে আল্লাহ ক্ষমা করতে পারবেন, তুমি তো বান্দার হও, কেউ যখন তুমি তো ক্ষমা না করবে সেই হাত তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। এই পর্যায়ে যদি জীবিত থাকে, যদি এটা তার কোনো চরিত মানে জীবাত করেছিলাম আমি, তো বলবে আমি তো পেয়েছিলাম, আমাকে তুই মাফ করে দাও করলাম। এরপরে গিয়ে আর তিনটা শর্ত আমি নয়তে বলে এখন সময় নেই, প্রথমত এই পাপটা করার জন্য নিজেকে লজ্জিত এবং অনুতপ্ত হওয়া, দ্বিতীয় ওই পাপের কাজটা সাথে সাথে ছেড়ে দেওয়া, তৃতীয়ত এই সংকল্প দৃঢ় সংকল্প করা যে আমি আর জিন্দগিতে এই পাপটা করবো, হতে পারে পরবর্তী শয়তানের তৈরি করে হয়ে যেতে পারে, কিন্তু ওই মুহূর্তে যদি আপনি করেন
যে আমি আর কোনদিন করবো না, তোবা কেবল তোবা এবং ইস্তেগফার একটা আপনি লিফলেট দিয়েছি অফিস থেকে, আপনার অফিস থেকে কিনে নেবেন, এর শর্ত কিভাবে করতে হয়, এর গুরুত্ব দেওয়া রয়েছে, অর্থ কি বন্ধুগণ। এরপর যে বান্দার ভাত এখন ওই ব্যাপারটা বেঁচে নাই, যে টাকা পয়সা হয়তো তাকে দিয়ে দেবো বা ক্ষমা করে নেবো, বেঁচে নাই কি করবো, যদি কোনো যদি কোনো যদি আইনি বা অর্থ কোনো এমন জিনিস হয় তাহলে তারা তার যা উত্তর সেই তাদের কাছে দিয়ে দেবে, ঠিক আছে, তাও যদি না হয় ওই ব্যক্তির নামে দান করবে, কেমন দিন ওই বাড়তে থাকবে তার ওটা। আর যদি এমন হয় এখন টাকা পয়সা না হয়, তেমন বিবাদ করেছিলাম তাকে দুটা বাড়ি দিয়েছিলাম, এটা তো আর মাফ করে না, কোনো দিন ভেঙে মরে গেছে, তাহলে তার জন্যে অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি ওই ব্যক্তির জন্য ওপরে আমি অন্যায় করেছিলাম, আমি জুলুম করেছিলাম, বিবাদ করেছিলাম, তাকে আমি একটা কেসে ফাঁসাই দিয়েছিলাম, ওটা করেছি, যাই কিছু করেছি, এখন সে নাই তাকে কাছে ক্ষমা নেওয়া আমার কোনো বুদ্ধি নেই, আমি আল্লাহ সেই ব্যক্তির জন্য দোয়া করছি, আমি তার অন্যায় করছি, তুমি তাকে জান্নাত নসিব করো, তাকে তুমি ক্ষমা করো ইত্যাদি, তো এইভাবে আপনি তার জন্য দোয়া করতে থাকবেন, যেমন বুঝবেন আপনি অন্তর বলবেন না যথেষ্ট তুমি সেই অন্যায় সমান তার জন্য নেকির কাজ করে দিয়েছ, সেই দিন হয়তো আপনি জন্মগ্রহণ করতেই থাকবেন তার জন্য। আর দোয়ার ব্যাপারটা হলো নিজের জন্য করা, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকল মুসলমানের জন্য দোয়া করা, এটা তো নিয়ম, এরপর যে আপনি তার জন্য বিশেষ করে দোয়া করবেন, এ ছাড়া আর কোনো কথা জি আকিকার নিয়ম হল, আসলে একজন বাবার দায়িত্ব হচ্ছে একটা সন্তানের ব্যাপারে, সাত দিন যখন ছেলের বয়স হয়ে যাবে তখন বাবার উপরে চারটা কাজ চলে আসে, প্রথম কাজই হচ্ছে ছেলে একটা সুন্দর নাম নির্বাচন করা, এ দায়িত্ব বাবার, কিন্তু অনেক সময় বাবার কথা শুনে না মা চাচা খালি বলেই নাম দেখে বুড়ো নাম চলবে না, না আপনি ভালো নাম চাই করুন, কারণ ভালো নামের একটা প্রভাব রয়েছে, ভালো কথা প্রভাব, আল্লাহ রাসুল এক সাহাবিকে বলছিলেন যে তোমার বাবার নাম হচ্ছে হুজুম, তো এই নামটা চেঞ্জ করে দাও, অন্য একটা হুজুম নামে চিন্তা করতো সবসময়, আল্লাহ রাসুল এই কথা বলে আমার বাবা রেখে তুমি দেখে আমি চেঞ্জ করি আমার বাবার নাম, আমার বাবাও মারা গেছে, আল্লাহ রাসুল পরে সাহাবি আফসোস করতে যে সব সময় আমাদের ফ্যামিলিতে সব সময় দুঃখ আর ওই দুর্দশা আর চিন্তা ভাবনায় থাকে, যদি আমরা নামটা চেঞ্জ করি তখন কতই না ভালো, সেই জন্য যদি কারো খারাপ নাম থাকে চেঞ্জ করে দেবে, আর কি কাদার দরকার নেই বলবেন যে ওই ঘরে আবার নাম চেঞ্জ করবেন না, ভালো কারো খারাপ নাম থাকে নাম চেঞ্জ করবেন, যায় গেছে আল্লাহ রসুল নাম চেঞ্জ করে দিতেন, এই জন্য একটা ভালো নাম, এই পর্যায়ে আল্লাহ রসুল বলছেন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ নাম রাখা, নবীদের নামে নাম রাখা, সাহাবিদের নামে নাম রাখা, যারা ভালো আল্লাহর বান্দা ছিল তাদের নামে নাম রাখা, ভালো নাম, ঠিক আছে। এক দুই নম্বরে হলো এই নাম রাখার পরে আকিকা দিতে হবে, আল্লাহ তাকাব্বাল মনে করো আমার ছেলের নাম আসাম ইব্রাহিম, আল্লাহ তাকাব্বাল মিন ইব্রাহিম, এই সাত দিনের দিন ভিতরে মানে সাত দিন যেদিন হবে সেই দিন আকিকা দিতে হবে, ছেলে হলে দুইটি, এটা ভেড়া দিনবা অথবা ছাগল থাকবে, উট গরু দিয়ে হবে না, মজার বা মহিষ দিয়ে হবে না, এই পর্যায়ে তাদের আকিকা দেবে, আকিকা এরপরে যখন আকিকা হয়ে গেলে তার মাথার চুল কাটবে নারীয় করবে, এটা হলো তিন নম্বর কাজ। আর চার নম্বর যেটা কাজ হলো নারীয় করার পরে ওই চুল পরিমাণ চুলটাকে ওজন করবে, এই চুল পরিমাণ স্বর্ণ বা চাবি ফকির মুসলিমকে দান দেবে, এবং একটা দরনায় আছে যে জাফরান চালি দিয়ে, কারণ কাপের মুসলিমরা জাহেলিয়া করা করতে ওই রক্ত দিয়ে না মাথাকে মাথা করে, কিন্তু এই জন্য আল্লাহ রাসূল ওইখানে জাফরান চালি দিয়ে, এই জন্য আল্লাহ ইবনে কাইয়িম একটা খুব মূল্যবান কিতাব ছেলে মেয়েদের কি হল আলোচনা করবেন কি নাম রাখবেন আকিকাকে দিবেন, তোহফাতুল মাওলুদ ফি আহকামিল মাওলুদ, এই বইটা বাংলা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, সম্ভবত আপনারা যদি থাকে নেওয়ার চেষ্টা করবেন, এই জাফরান চালি এর অনেকটা হিকমত বর্ণনা করেছিল, ওই চুলে চুল বাঁধানোর জন্য মাথা শক্ত হওয়ার জন্য মানে অন্য অন্য জায়গাতে মনে করেন চুল থাকে লোম থাকে না, কিন্তু এইখানে লোম থাকার কারণে মাথার এটা এই স্কিনটা যেটা চামড়াটা দুর্বল থাকে ওইটা দিলে ভালো, যাই হোক এই কয়েকটা কাজ সাত দিনের দিন যদি কেউ না করতে পারে, মা সারা বললে তার আনা থেকে চোদ্দ একুশের একটা বর্ণা আছে, বর্ণাটা দুর্বল আপনি বোঝার চেষ্টা করবেন, তারপরে যদি কেউ করে যে একুশে চোদ্দ একুশ আমি করলাম তারপরে যদি না পারে, কিন্তু সাত দিনের দিন যদি না পারে নির্দিষ্ট আর কোনো তারিখ নাই, যখন আপনার সম্ভব হবে তবে ওই খানা খাওয়াবে বিরাট করে আটিকার দিন, এই জন্য আমাকে ছাগল গরু পুষতে হবে তৈরি করতে হবে তারপরে না, এটা দরকার। আর এই আকিকার গোস্ত মানে ওইটা কুরবানির ছাগলের গরুর যে হুকুম ওই হুকুম ওইখানে তার সিং টিং ভাঙা ভাঙা বিধে করবি
এগুলো শর্ত লাগবে, ওর বস্তুটা খাওয়া ব্যাপারটাও তাই, নিজেও খেতে পারবে, আত্মীয় স্বজন খাওয়াবে, নিশ্চিন্ত দিবে, এত এরকম কুরবানির যে বস্তুর উপর এখানে সকলেই খাবে, কোনো অসুবিধা নেই,
গরু নিশ্চিন্ত দিবে, বড় হয়ে যেতে দেওয়া যাবে।
হ্যাঁ, মনে রাখবেন এটা কিন্তু একটা রেহেন, অর্থাৎ আল্লাহর কাছে একটা হাদিসে আছে যে এটা আল্লাহর কাছে একটা রেহেন থেকে যায়, মানে দেনা থেকে যায়, বুঝছেন? এই পর্যায়ে বড় হয়েও যদি সম্ভব হয়, একজন জানত না আকিকার বিষয়টা, জানত না, বড় হয়েও দিতে পারে, কিন্তু মনে করবেন আমাদের দেশে কিন্তু একটা ভুল ধারণা আছে, কুরবানির গরুর সঙ্গে আকিকা দেয়। মনে রাখবেন ভেড়া ছাগল আর যেটাকে বলা হয় ভেড়া আর দুম্বা আর বকরির খাসি, এইটার মধ্যে অন্যটা দিয়ে চলবে না, কারণ এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত কুরবানি আকিকা, এটাকে যেভাবে হাদিস এসেছে যা দিয়ে আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূলের যুগে ওটাই দিয়ে করতে হবে। গরু দিয়ে কুরবানি করেছেন কিন্তু আকিকা করেন নাই, উট দিয়ে কুরবানি করেছেন কিন্তু আকিকা করেন নাই। এই জন্য মনে রাখবেন আমরা অনেক সময় কেয়াস করি, গরুটা যদি কুরবানি চলে এটা তো কুরবানির হুকুমটা একই, এখানে দিব না কেন, এই কেয়াস মিয়াসে যাবেন না, কারণ ইবাদতের ব্যাপার, ইবাদত সবসময় যে সময় যেভাবে নাস এসেছে যেভাবে দলিল এসেছে ওইভাবেই করতে হবে, এটাই হলো নিয়ম, ইবাদতের ব্যাপারে কোনো কেয়াস চলে না, এটাই হলো আসল কথা। যারা কেয়াস করেন তাদেরকে বলবো যে আসুন ইবাদতের ব্যাপারটা অন্যান্য ব্যাপারে চলবে, কেয়াস করবে ইবাদত যেইভাবে সেইভাবে আপনি করতে হবে। জি, হ্যাঁ, ওটা তো বললাম যে ছেলে হলে দুইটা আর মেয়ে হলে একটা,
দুইটার উপরে যেতে পারবে না,
দুইটার উপরে মানে উপরে
একটা বকরি একটা খাসি মানে চারটা পাঁচটা এরকম পারবে না,
দুইটাই হলো দরকার, বেশি আপনি যদি করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু দুইটার বেশি যেটা নিয়ম হচ্ছে দুইটাই, দুইটাই
মেয়ের জন্য কি বকরি
না না যে কোনো এগুলির মধ্যে যে কোনো, তবে মেয়েদের জন্য একটা ছেলেদের জন্য দুইটা। জি, এটা আদেশে আছে এই চুলকে কেটে এটাকে এর বরাবর চাঁদি অথবা স্বর্ণ গরিব মিসকে দান করে দেবে, রূপা দিবেন, যার যে অবস্থা তাই দেবেন। মনে করেন একটা গরিব মানুষ আছে, হ্যাঁ, আপনি ওই পর্যায়ে একটা স্বর্ণ পড়তে পারেন না, আপনার টাকা পয়সা আছে, দুইটা কানের দুল কিনে দিয়ে দিলেন গরিব মানুষের মেয়ের বিয়ে হচ্ছিল, কথার কথা আপনাদের বোঝার জন্য বলছি, এইভাবে দিতে হবে এমন কথা না। হ্যাঁ হ্যাঁ, ভাই মানুষ সর্বশ্রেণীর আছে না, এই জন্য ওইভাবে হারছে, যার যেরকম, এখন যদি আপনি স্বর্ণ দেওয়ার সামর্থ্য রাখার পর চাঁদি দেন যেহেতু হারিস আছে তা একটু আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি এই খুশির দিনে, হ্যাঁ, আপনার বাচ্চা হয়েছে আনন্দ হয়েছে, একটু গরিবদেরকে দেন কিছু সরকার, হ্যাঁ, একটা হারিস আছে যে এই আকিকা না দিলে সেইটা আল্লাহর সঙ্গে একটা দেনা থেকে যায়, বুঝছেন না? এই জন্যে দেনার একটা রেহনের কথা আছে, এই জন্যে যে যখন পারে দিয়ে দেওয়াই উচিত, সাত দিনের জন্যই তো চেষ্টা করবেন, কারণ যখনই আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তান বা আপনার ই হয়েছে জানতে পেরেছেন যে আপনার ঘরে নতুন মুখ আসবে, তখন থেকে আপনার প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, পরে যদি দেবেন দিয়ে দেবেন ইনশাল্লাহ, তবে গরুর ভাগাভাগা করতে যাবেন না, ছাগল বুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তবে বলবেন যে পক্ষে কোনো শহীদ দরিল নাই, বড় হওয়ার পরে যে দিতে দিয়েছে বা দিতেই হবে, এরপরে পক্ষে কোনো শহীদ দরিল নেই। অনেকেই বলে থাকে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নিজের তিনি আকিকা দিয়েছিলেন, অত্যন্ত দুর্বল হাদিস, এই জন্য আপনাদের বলবো কেউ যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, একটু দিতেই হবে এমন কথা না, কিন্তু সাত দিনের দিন কিন্তু উচিত দেওয়া, পিতা হিসেবে আপনার এটা দায়িত্ব, কথা মনে রাখেন কুরবানি যেরকম ওয়াজিব, যাদের সমস্যা চলে তো ওয়াজিব না, গরিবদের উপর ওয়াজিব, ওয়াজিব না, তাহলে ঠিক এখানেও তাই, এখানে ব্যাপারটা তাই, এবং তার সময় ছিল সাত দিনে, সেদিন যদি না দিতে পারে পরবর্তীতে আপনার দেওয়ার উপর অযোগ্য থাকে না, তবে কেউ যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, এবং মনে রাখবেন সাত দিনের পরে নির্দিষ্ট আর কোনো দিন নেই, যখনই পারবে তখনই দিয়ে দেবে, কিন্তু আপনি বলবেন যে যদি দিয়ে যাওয়ার পরে দাঁড় দলিল শহীদের এটাই বলছি যে নাই, পরে আমাকে আবার পাকাও করি না, এর কোনো দলিল নেই। আসলে হয়েছে কি, আজকে আমরা কোরআন হাদিসকে না জানার কারণে মৃত্যু ব্যক্তির জন্য যে সমস্ত জিনিসগুলি পৌঁছবে আমরা না জানার কারণে, কি করলে মৃত্যু ব্যক্তির কবরে সবটা পৌঁছবে, আমরা কি জন্য করি, রোগের মাত্রাতে জন্য, মৃত্যু ব্যক্তির বাবা হোক, মা হোক, ভাই হোক, ছেলে হোক, মেয়ে হোক, স্ত্রী হোক বা স্বামী হোক, কেন করি, যে এই কাজটা করলে আমার ওই মৃত্যু ব্যক্তি উপকৃত হবে, এটাই উদ্দেশ্য তো না, মানুষকে দেখানো যে বিরাট খানা দিলাম, হ্যাঁ, কয়টা গরু দেওয়া হলো, এইটা এগুলি তো না, তাহলে উদ্দেশ্য যদি মৃত্যু ব্যক্তি হয় তাহলে আমাদের জানতে হবে কোরআন হাদিসে কি কি করলে মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছবে। এরপর যে আপনাদের বলবো আমি, আপনাদের উল্টা আমি প্রশ্ন করতে
উত্তরটা দিচ্ছি, কি কি করলে পৌঁছবে আর বাকিগুলো থেকে পৌঁছবে না আপনারা ধরে নেবেন। প্রথম হলো জীবিত ব্যক্তি তা মৃত ব্যক্তি তার জীবন দশাতে আল্লাহ রাসূল বলছেন ইযা মাতাল ইনসান ফাকা আমালু ইল্লা মিন সালাত, মানুষ যখন মরে যায় তখন তিনটা জিনিস ছাড়া তার কবরে আর কিছু করতে হবে, মানে তার দুনিয়ার ফলের মধ্যে তিনটে জিনিস পড়ছে। প্রথমটা কি সদকাতুন জারি, সদকা জারি বলতে একটা ত্রিবল দিয়ে গেছে গরিব মানুষ পাশে পানি ওই দূর থেকে নিয়ে আসে বা পুকুরের খায় একটা ত্রিবল দিয়েছে, যতদিন পর্যন্ত ত্রিবলের পানি খাবে এটা সদকা জারি, একটা মাদ্রাসা করেছে একটা মসজিদ করেছে, এই ধরনের স্থায়ী জারিয়া মানে চলমান আর সদকা মানে দান, মানে এমন দান যার ফল পেতেই থাকছে মানুষ তার মৃত্যুর পরে যতদিন পর্যন্ত পেয়ে থাকবে ততদিন পর্যন্ত কবরে করতে হবে। এক দুই নম্বরে হলো কোন যদি আউল মনীত হবে এমন জ্ঞানের কাজ করে গেছে, এমন ইলমি খিদমাত, এমন জ্ঞান চর্চার একটা করে গেছে, একটা নামাজ শিক্ষা লিখে দিয়েছে, যতদিন পর্যন্ত নামাজ পড়বে এমন একটা থিওরি বাইর করে দিয়ে গেছে যেটা করলে এই পৃথিবীর যত দিক সব নষ্ট হয়ে যাবে। ভালো কারণ একটা আমি তো মনে করি যে দৃশ্যের বিরুদ্ধে না করে গবেষণা করো, যেমন একটা কিছু তৈরি করো যে সমস্ত দিশা বিকল কাজ করে, ঠিক কিনা ভালো কাজ কিনা, হ্যাঁ কোনোর কথা আপনাদের বিরহের জন্য বললাম, এরকম কোন একটা দিনই কাজ করে গেল একটা মালসা তৈরি করে যেখানে ছাত্র শিক্ষক তৈরি করে গেল যারা দিনের প্রচার করে বেড়াবে, এ ধরনের কোনো কাজ করলো ততদিন পর্যন্ত এই কাজটা আমি আমার ছাত্র বানাইছি সে তার ছাত্রকে আমার পর্যন্ত নাকি চলতেই থাকবে কেমন খবর, একটা নামাজ শিক্ষা লিখে দেখলাম সবাই নামাজ শিক্ষা পড়ে 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 এটাই শিখে এ দ্বারা কবরে শান্তি কি নাকি পড়তে থাকবে। তিন নম্বর হলো আওয়ালাদিন সওয়ালিহিন ইয়াদউলা, বোঝার চেষ্টা করবেন সব সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সে যদি আল্লাহর কাছে দোয়া করে বাবা মার জন্য তাহলে ওই দোয়াটার নাকি পৌঁছে থাকবে। রেখে থাকার পর সবটা জারিয়া ভালো কাজ করে গেলে সেই কাজের প্রতিপদ করতে থাকে তার থেকে মা উপকৃত হয়। তিন নম্বরে পেলাম তাহলে দোয়া, এখানে হাদিসে দোয়ার কথা এসেছে শুধু সন্তানের ব্যাপারে, কিন্তু অন্য অন্য যেটা পাওয়া যায় যে কোনো মুসলমান যদি দোয়া করে অন্য মুসলমানের জন্য জীবিত হোক আর মৃত্যু সেই দোয়া তার পৌঁছবে এবং নেকির কাজ লাগবে। এই তিন নাম আমরা ধরে নিই যে দোয়া এই মৃত্যু ব্যক্তির জন্যে, বিশেষ করে সৎ সন্তান ছেলে মেয়ে, আমরা তো সৎ সন্তান ছেলে মেয়ে রেখে যাই না কারণ জানি না মৃত্যু ব্যক্তি দোয়া করলে জানা ছেড়ে যায়, ওই জন্য ছেলে মেয়েকে আমরা দোয়া করা শিখাই। এই জন্য আমি বলি আমার ভাইদেরকে যাবেন না দোয়া করতে, বলে দিন হাদিসে আছে আপনার ছেলে মেয়ে দোয়া করলে আপনি যান পড়ুন দোয়া শিখুন আপনার মা বাবার জন্য দোয়া, আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কিরাম আসতেন নাকি বলতেন তোমার মার জন্য দোয়া করে দেন, দেখাতে পারবেন কি করি না আমরা যদি ব্যবহার একটা ই ধরে নিয়েছি হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন হুজুর দোয়া করে দেন, এভাবে আসতে নাকি সবাই এসে আমার মার জন্য দোয়া করেন বাবার জন্য দোয়া করেন, কারণ তারা জানে আল্লাহ রাসূল বলে গেছেন সওয়ালে নিজের বাবা মার জন্য নিজেই দোয়া করবে নিজের আত্মীয় নিজে দোয়া করবে। যাই হোক তারপরে যদি একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করে দোয়া হবে। তিন নম্বর চার নম্বরে হলো এই মৃত্যু ব্যক্তির নামে যদি সাদকা করা যায় আপনি দান করে দেবেন, মৃত্যু ব্যক্তির নামে যদি কোনো দান করা যায় তাহলে এই দানটা খাওয়াও হতে পারে টাকাও হতে পারে কাপড় চুপড়ও হতে পারে। এই জন্য আমি এই পর্যায়ে বলি গরিব মানুষ যেটা আপনার মহল্লায় যারা গরিব এতিম রয়েছে বিধবা রয়েছে তাদের একটা শাড়ি কিনে যতদিন পর্যন্ত এই শাড়ির একটা টুকরা ওই ন্যাথাংসব কাজ করবে ততদিন পর্যন্ত আপনার ওই মৃত্যু ব্যক্তির কবরে যার নামে দান করেছে দোয়া আপনাকে থাকবে, খাওয়াই দিলেন সে একটা টিবল দিয়ে দেন আপনি সাথে দাঁড়িয়ে বানাই দেন আপনার বাবার নামে মার নামে তাহলে সব ভাব ঠিক আছে। এক মহিলা এসে আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা হঠাৎ করে মারা গেছে যদি বেঁচে থাকতো তাহলে আমার কিছু আল্লাহর পথে দান করতে বলতো, আমি যদি দান করি তাহলে কি আমার মার কবরে পৌঁছবে আমার মাকে তো উপকৃত হবে, দান করে তোমার নামে কি বোঝালো এখান থেকে দান করলে ওই মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছবে বা সে উপকৃত হবে। তিন নম্বরে চার নম্বর পাঁচ নম্বরে হলো হাজ, আল্লাহ রাসূলের কাছে একজন এসে দুইভাবে আছে এক মহিলারও হাদিস আছে এক পুরুষেরও হাদিস আছে, জিজ্ঞেস করলেন যে একজন বললে আমার মা একজন বললেন বাবা মারা গেছে মিলে আমি হজ করি, তো মহিলাকে বললেন হচ্ছে আন যাও হজ করো তোমার মার নামে, তুই হজের উপরে আমরা যেহেতু হজ ওটাও একটা ছোট হজ একটা ছোট হজ করে হয়েছে ওমরাও এখানে তাহলে আমরা হজ এবং উমরাকে ঢুকাই দিই, ও হজ এবং উমরা যদি মৃত্যু ব্যক্তির নামে করা যায় কেমতের মাঠে আপনার বাবা ও লাভবাই এখানে লাভবাই তিনিও হাজির হইবেন, লাভবাইকে বলবেন কিনা সেটা মানে তিনি হাজির হয়ে উঠবেন এই জন্য তুমি বলতে পারে না, কিন্তু আপনি যদি তার পক্ষ থেকে বলেছেন এই জন্য মৃত্যু ব্যক্তির নামে হাজ এবং ওমরা করা যাবে। এরপরে মৃত্যু ব্যক্তির নামে যদি রোজা থেকে যায়, মনে করেন রোজা কি বলে ওটাকে ফরজ রোজা না, অসুস্থ হয়ে যদি মারে সেটা আলাদা হবে, নকল রোজা নকল অজীব রোজা হতে পারে, মনে করে এনেই করেছিল মানত মেনেছিল এটা হলে আমি দুইটা রোজা রাখবো, এটা অজীব রোজা না, ফরজ কিনা এটা করে মনে করেন সে কসম ভেঙে দিয়েছিল কসম খাওয়ার পরে, এটা রোজা করার ধর্মে করার হজ করতে গিয়ে মনে করেন পূর্বে নেই তারপরে রোজা খেয়ে গেছে, তিনটা হজ সময় আর পরে ঘরে আছে সাতটা, ওইগুলি ফরজ রোজা না, ওইগুলি এই ধরনের যদি কোনো রোজা থেকে যায় বুঝছেন ওই বাকি পড়ে গেছে এই রোজাগুলি তার ছেলে মেয়েরা করে দিবে, করলে এই রোজার নেকিটা ফুল যাবে, না করে মরে গেছে ওই নেকিগুলো কি পেয়েছে, কিন্তু যদি এই রোজাগুলি করে দেয় নেকি কমবে, রোজাও যদি করে দেওয়া যায় কিন্তু রোজা পথে খরচ ছিল না আপনি তার নামে করবেন, বুঝতে পেরেছেন দুইটা জিনিস, কারণ আল্লাহ রাসূল বলছেন মান কানা মাম্মাত ওয়া আলাইহিল আসম ফলিয়াকদি ওয়ালিহি, যে কোন মরে যায় তারপর রোজা থাকে তার ওয়ালিদের থেকে কাজা করে দেয় পূরণ করে, পূরণ করে তার ছেলে মেয়েরা একক ব্যক্তি করতে পারে সবাই ভাগ করে নিতে পারে, বুঝতে পেরেছেন। এরপরে যেটা আসবে ছয় গেল সাত নম্বরে যেটা আসবে, যদি এই মৃত্যু ব্যক্তির উপরে কোনো দায় নেই ঋণ থেকে যায়, ঋণ বুঝেন মরে গেছে ঋণ তো ঋণ পাপ আছেন এখন ঘরে, এখন ঋণ যদি শোধ করে দেয় তাহলে ওর একটা নেকি হয়ে যাবে, ঋণ যদি আপনি শোধ করে দেন তাহলে আপনার ওই নেকিটা তার কবরে বা তার আমল নামায় চলবে। এই সাতটা জিনিস মৃত্যু ব্যক্তির জন্য যদি করেন তাহলেই কবরে পৌঁছবে,
আর কবরস্থানে বসে কোরআন শরীফ পড়া যায়,
তারপরে আসে তারপরে হলো এই সাতটাই কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ পাওয়া যায়, বাকি যেগুলি কোরআন পড়লে কবরে পৌঁছবে কি না, আরে ভাই কবরের স্থানে গিয়ে পড়ার কথা পরে মসজিদে পড়া, যেখানে প্রথম আগে যাওয়া উচিত যে কোরআন যদি মৃত্যু ব্যক্তির নামে আমরা পড়ি তাহলে তার কবরে বা তার আমল নামায় যেটা যোগ হবে কিনা, এ পর্যায়ে কারো কারো মতে পৌঁছবে, কেন ওইগুলি যদি পৌঁছে যেগুলো এখন আলোচনা করলাম এটা পৌঁছবে না, কি আর আমরা বলবো এটা এবাদত, এবাদত কি আর চলে, আল্লাহ রাসূল কাউরি নামে কোরআন পড়ে বসাইতেন সাহাবায়ে কিরাম কোনো দলিল আছে, যারা কিয়াস করেছে আমরা বলবো ইবাদত কিয়াস চলে, এই জন্য অর্জনে যেটা হলো কোরআন পড়ে যে পৌঁছবে আর কোনো দলিল নেই, যেগুলি দলিল আছে এগুলি বাদ দিয়ে যেটা দলিল নাই সেটা নিয়ে ব্যস্ত করেন, বোঝার চেষ্টা করেছেন আপনারা, মৃত্যু ব্যক্তি যখন মারা যাবে একটা হাদিস আছে অত্যন্ত দুর্বল হাদিস যে করা সুরা তার ইয়াসিন আলামা ওঠা তোমাদের মৃত্যু মরে যায় যখন তখন সুরা ইয়াসিন কাছে পড়ো, সেই এর কোনো আমল কোনো সাহাবিদের জীবিত হয় না বন্ধুগণ। এরপরে মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে শেখ নাসিরুদ্দিন আলবানি 140টা বিদআতের কথা উল্লেখ করেছে, কতটা 140টা কিতাবুল জানায়েজ ওনার আছে আরবি দিয়ে একটু খুলে দেখবে আমি পড়তে পারি 140টা, তার মধ্যে সুরা ইয়াসিন পড়া মৃত্যুর পরে যদি আপনার চেহলাম করেন ফুলখানি করেন হাতেখানি করেন তিন দিনের দিন সাতের দিন চল্লিশের দিন, বন্ধুগণ এইভাবে নির্দিষ্ট করে দিয়ে কি আপনার বাবাকে ওই কয়েকদিনের জন্যই বাবা স্মরণ করেন না, বাবাকে আপনাকে প্রতি মুহূর্তেই স্মরণ করতে হবে, প্রতিটি পাঁচ অত্তেই দোয়া করতে হবে, বারবার দান সৎকার করতে হবে, এটা তো আমরা যখন একটা নিয়ম করে নিয়েছি তার খারাপ দিক হলে যে প্রথমত এটার কোনো দলিল নাই, দলিল ছাড়া পৌঁছবে আপনাকে কে বলেছে, দিন তো দলিলের ভিত্তিতে, এ তো রামায়ণ আর মহাভারতের ধর্ম না, এ তো কোরআন হাদিসের ধর্ম, এ তো আল্লাহ আল্লাহর রাসূলের ধর্ম, এ তো সে ওই আপনার কালী আর ওই কি বলে দুর্গার কৃষ্ণের তো ধর্ম নাই, এই জন্য বলবো তারপরে বলবো যে খুব তাচ্ছে বলবো এই সাতটা আগে করো তারপরে ওখানে তারপরে প্রতিবাদ জিজ্ঞেস করো ওইখানে গিয়ে থামলে, এই জন্য আজকে চল্লিশটা যদি না করি মেহমান না ডাকি বন্ধুগণ দেখে কি করি, বড় লোকরা ভালোগুলো খায় হাড় মাঠ দিয়ে ডাল পাকায় দেয় গরিবদের খাওয়ায়, আপনার বাবার নামে কিছু করতে চান গরিবদের মধ্যে দান করে দেবেন, আমি সবচেয়ে বলবো স্থায়ী দান দেবেন, কি বলতে দেবেন একটা গরিব কত গরিব আছে ওর বাড়িতে একটু পানি আছে ঝ্যানঝানি শুনতে হয় এটা করতে হয় তাহলে একটা টিবল দিয়ে দিন, একটা মাদ্রাসায় একটা টিবল দিয়ে দেন, একটা মসজিদে একটা টিবল দিয়ে দেন, একটা মাদ্রাসায় বোখারি হাদিস শরীফ হাদিসের সেট কিনে দিয়ে দেন, একটা হেমসানাতে গরিব ছাত্রের জন্য কোরআন কিনে দিয়ে দেন পড়তে থাকবে কেমন পর্যন্ত, হ্যাঁ একটা এতিমকে আপনি পড়ার সুযোগ করে দেন, এই তুই পরিষ্কার জন্য আমি প্রতি মাসে 100 টাকা করে দেবো, এটা আমার বাবার নামে আল্লাহ দেবে বান্দা, ওইটা তো কেউ শুনবে না, কারণ এতিমকে দিলেন তো কেউ জানবে না। বড় লোকরা গাড়ি বাড়ি বিরাট একটা বিরাট আয়োজন, বাতি বুতি হাওয়া, আপনি ওইটা লোককে দেখালেন, লোককে দেখানো হলো আল্লাহর জন্য, আল্লাহ সেটা গ্রহণীয় হবে না। এজন্য কতদিন বলবো আপনাদেরকে, এটা কি বলবো যে যেটা কোরআন হাদিসে আছে, যেটা স্পষ্ট দলিল আছে, কনফার্ম যেটা হবে সেটা আমরা করার চেষ্টা করি, এটাই হবে দিন। এইভাবেই সাহাবায়ে কেরাম করেছেন, এইভাবেই তাবিরা করেছেন, ইমামরা করেছেন, তাদের এইভাবেই। এজন্য আমরা যেখানে আছে, যেখানে নাই সেখানে যদি বলে একজন কিছুই নাই, তখন যদি একটি লিক উদিক করে তাও বলে যে না ইয়াতে পুরো হয়তো করেছে, কিন্তু যেখানে দলিল স্পষ্ট আছে তারপরে বলবো। কোরআন খতমের বিষয়টাতে আর একটা আপনাদের বলবো, কোরআন খতম করতে গিয়ে আরো কতগুলি অন্যায় আমরা করে থাকি। এক নম্বরে তো এটা করার কোনো দলিল নাই, দুই নম্বরে হলো যখন আমরা করি তখন কোরআন পড়ে আমরা পয়সা নিই, পয়সা নেওয়া যাবে। কোরআন দিয়ে যদি কোনো চিকিৎসা করা যায়, সার্জ করা যায়, ওই জন্য কিন্তু কোরআন আপনি যদি করে দেবেন আর যদি পয়সা নেবেন, এরকম কোনো দলিল নাই। সকলের নিকটে কোরআন পড়ে পয়সা নেওয়া হারাম, এর মধ্যে কোনো একটা রকম কোরআন দিয়ে চিকিৎসার হাদিসকে এখানে সেট করে না, অবশ্যই খুদির বোখারের হাদিস সেট করলে হবে না। দুই নম্বরে এই কোরআন খতম দিতে গিয়ে মিথ্যা আশ্রয় নেওয়া হয় হাফেজ সাহেবরা, বিশেষ করে মাফ করবেন বা হজু সাহেবের নাম, এই চূড়ায় ক্লাস করে নিয়ে বলে তাবিল করে যে হয়ে গেছে, তিনবার পড়েছে খতম দিয়ে এখান থেকে ওখান থেকে পড়ে পড়ে, আমি নিজে তার প্রমাণ আমি দেখেছি, আমার জিন্দগিতে আমি দুইটা কোরআন খতম থেকে আমি গিয়েছিলাম, কান ধরেছি, কান ধরা বলেন না মানে ওটা মনের কান ধরা, মানুষ বলে যে কান ধরে যার জিন্দগিতে কোন ধর, এবং আমার উস্তারি জন্য আমাকে লাঠি নিয়ে ডাকাইছে, আমি বললাম দলিল হাজির করেন আগে, আমি এই দাওয়াত খাওয়া ছেড়ে না, আমার বাবার পক্ষ থেকে কোরআন এসেছিল খবর দেয় তোমার দাওয়াত মারা যাবে না, ইমান দুর্বল হয়ে যাবে। আমার বাবা এটা বলতো আমি বুঝতাম না, কিন্তু আমি দেখেছি যারা এগুলি করে তাদের হালাল হারাম বাছাই করে, তাহলে মিথ্যা আশ্রয় হলো কিনা যে আমি খতম হয়ে গেছে, খতম না হয়ে তারপরে হয় সবার কোন আর মানা বুঝতে না, তারপরে আরো মাইক লাগাই দিয়ে কি পরীক্ষার্থী আর কি গরিব আর কি বলে কি রুগী আর কি কি পেখানা পোষাবে কোথায় আছে সবার কান ফাটাই দাও, ঘুম ভাঙা নষ্ট করে দাও, ওটা লোক শোনানি না, লোক দেখানি না, আমি বলবো এটা তো এবার, এটা তো জিকির, কোরআন তো জিকির, প্রভুকে তোমরা ডাকো, তোমরা কিভাবে এমন ভাবে যেন কান শুধু শুনে ভয় ভীতি নেই, কোরআন পড়ে যাচ্ছে দ্রুত কান্ট্রির গতিতে, কোথায় তালাম নিয়ে আরম্ভ, এত খতম দিতে গিয়ে দ্রুত করতেছে তাই না, যে একদিনের তিন দিনের বেশি, তিন দিনের একজন ব্যক্তি তিন দিনের বেশি সময় বা তিন দিনের কমে কোরআন খতম দেওয়া নিষেধ হয়েছে, তারপরে কোরআন খতমের ব্যবসাও হয়ে গেছে, হেমসখানা গুলিয়েছে, কয় খতম নেবেন, পাঁচ খতম, ঠিক আছে পয়সা দেয় না, পাঁচ তিন চার তিন পাঁচ খতম, বাস্তব সবাই না, আমি বলছি না এই কথাগুলি তো ভাই একজন করলেও বলা যায় ঠিক না, সবাই করেন, আমি মাফ করবেন, কেউ আমি আমি ক্ষমা চাচ্ছি, কেউ যদি ভুল বুঝবে না যে আমি কাউকে মেনশন করে কিছু বলছি, কিন্তু হয়ে গেছে কিনা এই ধরনের। রংপুরে আমার এক বন্ধুর ভাই সাংবাদিক মারা গেল, মারা যাওয়ার পরে কোরআন খতমের ব্যাপার এক মাদ্রাসায় গিয়েছে, ওই মাদ্রাসারা ওই রাত যারা আসেন পরে আর এক জায়গায় গিয়ে বেশি টাকা দিয়ে নিয়েছে, ওরাই এসেছিল, এসে পরে টাকার কন্টাক্টের জন্য চলে গেছে কোরআন খতম, কত বড় ইবাদত আমরা করি আল্লাহর জন্য, পয়সা কমের জন্য করে নাই চলে গেছে, বেচারা দুঃখে ওই রাত আড়াইটা দুটো সময় আট মালসা থেকে ছাত্রদেরকে ডেকে নিয়ে এসে পড়াইছে, আমার কাছে পরে এই দুঃখটা প্রকাশ করলো, আমি বললাম ঠিক করেছে আপনার জন্য, হ্যাঁ আমি কথা বলেন, আমার ওই বন্ধু এখন বলতেছে কেমন বলো আব্বাস ভাই, বলি হে কি বলেন, আমি বললাম যে দেখেন আপনি আমাকে অনেক সহযোগিতা করেন, রাও লাগুন আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে, কি সহযোগিতা আমাকে বললেন এখানে, এই যে বলছি এখন শুনেন ওই কোরআন খতমটা আপনার ভাইয়ের কবরে পৌঁছছে দলিল হাজির করে দিতে পারবে, কেউ তোরা চলে গেছিল ওটা ভালোই করেছে, পরবর্তীতে আপনি যেটা করলেন বরং এটাকে বেদাত বলা হয়, পক্ষে যার দলিল নাই মান আহাদাতি আমরিনা হাজা বলছেন নতুন করে কিছু চালু করবে নেকির উদ্দেশ্যে, যেটা আমি আর পক্ষ থেকে কোনো আদেশ নিষেধ নেই, সেটাই হচ্ছে কি রাব মারদুদের কোন গ্রহণ, তো রাসূল মারদুদ কোনটা কি মানে আমরা আমার আল্লাহ তারাই আমরা না তোরা যে কেউ কোনো কাজ করলো, হ্যাঁ বলে আমরা তো করি না হুজুররা করি, মান না লেলা যে কেউ করবে
খুজুরি করুক আর গুজুরি করুক আর জয়ী করুক তবু আর আছে, যার কোন দৈল নাই সেটা মানবে অগ্রহণযোগ্য। বন্ধুগণ আমরা এটা আজকে স্পষ্ট করার হাদিস খুব সহজ, খুবই স্পষ্ট, কিন্তু আমরা স্পষ্টকে অস্পষ্ট করে বোকা মানুষগুলিকে বোকা বানিয়ে রেখেছি। এই জন্য আমি বলবো যে আপনারা যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন, আমানত হিসাবে যা আমি জানি তাই বললাম, এত অতিরিক্ত জানি না। যদি কেউ জানে তো জানেন, বুঝেন, আমল করেন, আমাকে দোষারোপ করবেন। আমি যা জানি না তা আমাকে বাধ্য করবেন। আমি যা জানি আমানতের জন্যই বললাম, কাউকে গায়ে দেওয়ার জন্য না, কাউকে ছোট করার জন্য না, কাউকে ইয়ে করার জন্য না। আল্লাহ যেন আমাকে হেফাজত করেন যে কাউরের বিরুদ্ধে আমি কিছু করি। আমি জাস্ট হাত জিনিসটাকে পৌঁছে দেওয়া, মানবেন মানবেন, না মানবেন না মানবেন, এটা আর কোনো কিছু না। আমি যে বললাম আমি যদি নিজেই না মানি এমন হয় না? ওই জন্য কেমতের মাঠে যদি জাহান্নামের আলোচনা করলাম, একজন এক শ্রেণীর লোক পেটের নাড়ি ভুঁড়ি বাইর হয়ে যাবে আর চাকরির মতো ওই যে দাঁতার মতো পেটে ধরে নিয়ে জাহান্নামে ঘুরবে, চিৎকার করে বিকাশ করে বোখারি সাহেবের হাদিস। সবাই বলবে হ হুজুর সাহেব আপনি কি অবস্থায়, কেন আপনি আমাদের কর্মস্থাপ করতেন? তো বলবে যে কোন তো মরুকুম বলেন, আমি তো আমাদের করতে দেখে আমি করতাম না ভালো কাজ বলি, বা কোন তো আনহারাকুম ও আ তোমাদেরকে নিষেধ করতে কিন্তু আমি নিজেই করতাম, এটা করবো না কিন্তু আমি ভাবে নিজে করতাম। এই জন্য ভাই আল্লাহ মাফ করে আমাদেরকে, আমরা যেন হাত জিনিস জানি এবং আমল করতে পারি, তখন আমাদের যাই হোক। আমার ভাই যেটা জিজ্ঞেস করেছেন সংক্ষেপে বলবো বন্ধুগণ, এগুলি কোন দলিল হাদিস নাই, এগুলি দিন না, ভাগ ঢোল দিনের কাজ নাই, এটা আপনাদের স্বাভাবিক বিবেচিয়ে বুঝবে, বুঝছেন না? দিন বড় স্পষ্ট, মেয়ের মধ্যে মার্যাদা মায়া কি এর মধ্যে একটা ই রয়েছে, কি বলবো, এই যে কোনো ইবাদতের মধ্যে একটা সৌন্দর্য রয়েছে, একটা মাধুর্য রয়েছে, এর মধ্যে একটা ভীতি ভয় রয়েছে, এ রয়েছে। এভাবে যারা করে আল্লাহ তাদেরকে মাফ করে, আল্লাহ তাদেরকে হেদায়ত করে, কারণ হেদায়ত মালিক তিনি। তাদেরকে আমরা খারাপ করা বলবো, বলবো আল্লাহ তাদের হেদায়ত করো, দিনের কষ্ট নেই। যারা হাত বুঝতে চায় না তাদেরকে আল্লাহ হাত বুঝাও। থাক আজকের মতো এখানে, তাহলে বেশি প্রশ্ন না করে যা শুনেছি এটুকু আমল করা যাবো। যদি কেউ পড়ে